ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
মিয়ানমারের হাতে আটক বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যকে ফেরত দেওয়া হয়েছে।
থাকছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারত ভুক্তির প্রাকলগ্নে ছিটমহলবাসীদের স্থায়ী ঠিকানা চেয়ে নতুন দিল্লিকে চিঠি পাঠালো পশ্চিমবঙ্গ সরকার।
আরও থাকছে পবিত্র রমজান মাস উপলক্ষে ইমাম কৌশিক আহমেদের সঙ্গে কথোপকথন।
আমরা আমাদের কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটির মুসলমান ভাই বোনদের জন্য তারাবির নামাজের ব্যবস্থা রেখেছি।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অপহৃত সদস্য আব্দুর রাজ্জাককে 8 দিন আটক রাখার পর অবশেষে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। বৃহস্পতিবার বিকেলে তাকে তার অস্ত্র এবং গোলাবারুদ সহ ফেরত দেওয়া হয়। মিয়ানমারের হাতে আটক বিজিবি সদস্যকে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার সকালে পতাকা বৈঠকের জন্য বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন শহর মংডুতে যায় বাংলাদেশের একটি প্রতিনিধি দল এবং কয়েক ঘণ্টার বৈঠক শেষে তাকে ফেরত দেওয়া হয়। আমাদের সংবাদদাতা আমির খসরু জানাচ্ছেন বিস্তারিত রিপোর্ট ঢাকা থেকে।
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অপহৃত সদস্য আব্দুর রাজ্জাককে বৃহস্পতিবার বিকেলে অস্ত্র এবং গোলাবারুদ সহ ফেরত দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে পতাকা বৈঠকের জন্য বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্ত সংলগ্ন শহর মংডুতে যায় বাংলাদেশের একটি প্রতিনিধি দল এবং কয়েক ঘন্টা বৈঠক শেষে তাকে ফেরত দেওয়া হয়। পতাকা বৈঠকে সীমান্ত সংক্রান্ত ব্যাপারে দুই দেশের মধ্যে 3টি বিষয়, যেমন পারস্পরিক তথ্য আদান প্রদান এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ, সীমান্ত অতিক্রমের প্রয়োজন হলে অপরপক্ষকে তা জানানো এবং 1980 সালে স্বাক্ষরিত চুক্তি মেনে চলার ব্যাপারে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। ১৭ জুন নাফ নদীতে টহল দেওয়ার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল দলের উপরে গুলি বর্ষণ করে এবং আব্দুর রাজ্জাককে তারা ধরে নিয়ে যায়। বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন দুই দেশের সম্পর্কে কোনো টানাপোড়েন নেই। আমেরিকা সু ভয়েস অফ আমেরিকা ঢাকা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানী থেকে 2 জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়া 2 জন নতুন একটি জঙ্গি সংগঠনের নেতা। তাদের কাছ থেকে 3টি বিদেশি পিস্তল, 16টি গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করার দাবি করছে পুলিশ। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
পুলিশ জানিয়েছে আব্দুল্লাহ হচ্ছে জিহাদি গ্রুপের প্রধান এবং তমাল অর্থ সহায়তাকারী। তাদের কর্মকাণ্ড সম্পর্কে পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান,
মূল পরিকল্পনা ছিল এখান থেকে প্রশিক্ষণ জিহাদি রিক্রুট করে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আফগানিস্তান এবং সিরিয়াতে পাঠাবে। আগে যে 9 জন ধরা হয়েছিল তাদের ভিতরে ফাহাদ নামে একজন মূলত তাকে প্রশিক্ষিত করে তোলা হয়েছিল, সেই আবার এদের প্রশিক্ষণ দেবে। এছাড়া আরো কিছু লোকের নাম আমরা পেয়েছি, তাদের ভিতরে 2 একজন রিটায়ার্ড লোকও আছে।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে আটক ওই 2 সন্দেহভাজনের দেওয়া তথ্য মোতাবেক বুধবার অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে 3টি বিদেশি পিস্তল, 16 রাউন্ড গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কথিত ইসলামিক স্টেট গোষ্ঠী সিরিয়ার উত্তরাঞ্চলে আজ 2টি বড় রকমের হামলা চালিয়েছে। কুর্দি অধিকৃত সিরিয়ার সীমান্ত শহর কোবানিতে নতুন করে আক্রমণ এবং প্রধানত কুর্দি অধ্যুষিত হাসাকা শহরের সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে হামলা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী তুরস্কের সঙ্গে সীমান্ত পারাপারের স্থান কোবানির কাছে আজ সকালে এই আক্রমণ শুরু হয় আত্মঘাতী বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে। তারা বলছে এই লড়াইয়ে অনেকেই হতাহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক এই সংগঠনটি পরে বলেছে যে সংঘটিত এই ইসলামিক স্টেটের যোদ্ধারা কোবানির দক্ষিণে বার্কবুটান শহরে শিশু ও নারী সহ অন্তত 20 জনকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান অভিযানের সমর্থনে কুর্দি যোদ্ধারা ইসলামিক স্টেট গোষ্ঠীর সঙ্গে কয়েক মাস ধরে লড়াইয়ের পর জানুয়ারি মাসে কোবানির নিয়ন্ত্রণ গ্রহণ করে। কথিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে এই বিজয়কে গুরুত্বপূর্ণ প্রতীকী বিজয় বলে দেখা হয়। আজ আবার অবজারভেটরি জানিয়েছে যে সংঘটিত ইসলামিক স্টেট বাহিনী উত্তর পূর্বাঞ্চলের হাসাকা শহরে 2টি মহল্লা দখল করে নিয়েছে। সিরিয়ার সামরিক সূত্রগুলো এই খবরের সত্যতা অস্বীকার করেছে এবং রয়টারের খবর অনুযায়ী তারা বলছে যে সরকারি বাহিনী জিহাদিদের আক্রমণ প্রতিহত করেছে। সোমবার আফগান সংসদে আক্রমণ চালানোর জন্য আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা হাক্কানি নেটওয়ার্ক এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর একজন কর্মকর্তাকে অভিযুক্ত করেছে। বিস্ফোরক সহ আত্মঘাতী পোশাক পরিহিত কমপক্ষে সাতজন তালিবান সংসদ ভবনে প্রবেশ করে। এই আক্রমণ চালালে পাঁচজন মহিলা ও তিনজন শিশু সহ 30 জন আহত হয়। আফগানিস্তানের নিরাপত্তা বিষয়ক পরিদপ্তরের মুখপাত্র হাসিফ সিদ্দিকি বলছেন যে প্রাথমিক তদন্তে এরকম আভাস পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের পেশাওয়ারে হাক্কানি গোষ্ঠীর অপারেশনাল কমান্ডার মৌলভি শেরিন এই আক্রমণের ষড়যন্ত্র করেন। সিদ্দিকি বলছেন যে বেলাল নামে পাকিস্তানের আইএসআই এর একজন কর্মকর্তার বড় রকমের সাহায্য নিয়ে হাক্কানি গোষ্ঠী এই হামলা চালায়। তিনি আরও বলেন যে আফগানিস্তানের এই আইন পরিষদে আক্রমণ চালানোর জন্য হামলাকারীদের 7.5 লক্ষ পাকিস্তানি টাকা দেওয়া হয়। এই অভিযোগ এখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার নাজুক সম্পর্কের উপর চাপ সৃষ্টি করতে পারে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
মিয়ানমারের সংসদে বিরোধী নেত্রী আউন সান সুচির প্রেসিডেন্ট হবার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে একটি প্রস্তাব মাফ করবেন মিয়ানমারের সংসদ বিরোধী নেত্রী আউন সান সুচির প্রেসিডেন্ট হবার সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়ে একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে, যা কিনা সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে সামরিক বাহিনীর ভিটো দেওয়ার ক্ষমতার পরিসমাপ্তি ঘটাত। দীর্ঘদিনের গণতন্ত্রপন্থী নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী বলেন যে বৃহস্পতিবার এই ভোটাভুটির ফলাফলে তিনি মোটেই বিস্মিত নন। 3 দিন ধরে এ নিয়ে বিধায়কদের মধ্যে আবেগ এবং উত্তেজনাপূর্ণ বিতর্ক চলে। মিয়ানমারের সংসদে এখন সামরিক বাহিনীর প্রাধান্য রয়েছে। 2008 সালের সংবিধান অনুযায়ী সামরিক বাহিনী বাধ্যতামূলকভাবে 25টি আসন পাবে। এই নাকচ হওয়া প্রস্তাবটি পাশ হলে কার্যত সামরিক বাহিনীর ভিটো প্রদানের সাংবিধানিক ক্ষমতা থাকত না। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে প্রথমবারের মতো পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন বৈঠক বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। উভয় দেশের পররাষ্ট্র সচিব বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। ঢাকা থেকে আমির খসরু।
বৈঠকে থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের 6998টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ব্যাপারে থাইল্যান্ড সম্মত হয়েছে। বৈঠকে অবৈধ অভিবাসন এবং মানব পাচার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে জানানো হয় বিষয়গুলো আন্তর্জাতিক। আগামী 2 জুলাই আসিয়ানভুক্ত দেশ সহ আরো কয়েকটি দেশের জরুরি বৈঠক ডাকা হয়েছে এ ব্যাপারে। বৈঠকে বলা হয় থাইল্যান্ড এবং বাংলাদেশ এক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তিতে কাজ করতে আগ্রহী। মানব পাচার বন্ধে অবৈধ ট্রলার চলাচলে থাইল্যান্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছে। এবছরের শেষ নাগাদ ঢাকায় 2 দেশের যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গ তথা ভারতের অধীনে আসা 51টি ছিটমহলের 34,000 বাসিন্দাকে পিনকোড দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের যোগাযোগ মন্ত্রকের কাছে আর্জি জানিয়েছে রাজ্য সরকার। আগামী 31 জুলাই ভারতে অন্তর্ভুক্ত হওয়ার সময় দেশের এই নতুন নাগরিকরা যাতে নিজেদের স্থায়ী ঠিকানা পেতে পারেন তারই জন্য এই ব্যবস্থা। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
আগামী 31 জুলাই ভারত ভুক্তির সময় দেশের নতুন নাগরিকরা যাতে নিজেদের স্থায়ী ঠিকানা পেতে পারেন তারই জন্য এই ব্যবস্থা। রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন সূত্রের খবর, ছিটমহলের বাসিন্দারা নিজেদের রাজধানী হিসেবে নয়াদিল্লি না ঢাকা কোনটিকে বাছবেন তা আগামী 6 জুলাই এর মধ্যেই ঠিক করতে হবে। সেই পর্ব মেটার পর আরেক মৌলিক অধিকার ভোটার যাতে হতে পারেন তার ব্যবস্থাও করা হচ্ছে। 51টি ছিটমহলের ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকায় ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড প্রদানের জন্য বিশেষ অভিযান চালাতে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্র দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ভারতীয় ভূখণ্ডে নতুন সংযোজন, ছিটমহলে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক থানা ও তদন্ত কেন্দ্র গঠনেও দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে বলে রাজ্য প্রশাসন সূত্রের খবর। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ব্রাসেলসে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস গ্রিসের ঋণদাতাদের সঙ্গে আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছেন। তিনি আশা করছেন আগামী সপ্তাহে গ্রিস যাতে ঋণ খেলাপি না হয় সেজন্য থোক সাহায্যের চুক্তি সম্পন্ন করবেন। ইউরোজোনের মন্ত্রীদের সঙ্গে বুধবারের আলোচনা আজ বৃহস্পতিবার সকালেই কোন রকম চুক্তি ছাড়াই শেষ হয়। আগামী মঙ্গলবারের মধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলে $200 কোটি ঋণ পরিশোধ করতে হবে গ্রিসকে, আর এর জন্য প্রয়োজন ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে কয়েক কিস্তিতে $800 কোটি অর্থনৈতিক থোক সাহায্য। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামীকাল শুক্রবার ভিয়েনার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। মঙ্গলবারের মধ্যে একটি সামগ্রিক চুক্তি সম্পাদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার খবর অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জরিফ এই আলোচনার চূড়ান্ত পর্যায়ে মিস্টার কেরির সঙ্গে শনিবার যোগ দিচ্ছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। দোষ স্বীকার না করলেও শাস্তি দেওয়ার বিধান যুক্ত করে মোবাইল কোর্ট আইন সংশোধন করা হলে তা আইনের শাসনের পরিপন্থী হবে বলে মনে করে বাংলাদেশ বার কাউন্সিল। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ভ্রাম্যমাণ আদালতের আওতায় সাজার পরিমাণ বাড়ানোর প্রয়োজন হলে ওই আইনে বিচারিক ক্ষমতা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উপর ন্যস্ত করতে হবে। তা না হলে বিচার বিভাগ পৃথককরণের উদ্দেশ্য ব্যাহত হবে এবং হয়রানির শিকার হবে নিরীহ জনগণ।
বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়েছে, তাই সম্পূর্ণ যে বিচারই হোক না কেন সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রিম কোর্টের অধীনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে হতে হবে। সাক্ষী যদি দোষ স্বীকার নাও করে তো অভিযুক্তকে সাজা দেওয়া যাবে, এটা আইনের পরিপন্থী।
এক সংবাদ সম্মেলনে মোবাইল কোর্ট আইন সংশোধন না করার জন্য খন্দকার মাহবুব সরকারের প্রতি আহ্বান জানান। গত 22 জুন মন্ত্রিসভা মোবাইল কোর্ট আইন 2015 এর খসড়া বেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়। এতে দোষ স্বীকার না করলেও সাক্ষ্য পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে দণ্ড দিতে পারবেন এমন বিধান সংযুক্ত করা হয়। আইন বিশেষজ্ঞরা প্রস্তাবিত সংশোধনের বিরোধিতা করছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
40 বছর আগে 1975 সালের 25 জুন ভারতে জরুরি অবস্থা জারি করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, দেশে কি আবারও কখনো জরুরি অবস্থা জারি হতে পারে? এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে প্রতিবেদক গৌতম গুপ্ত।
ঠিক 40 বছর আগে 1975 সালের 25 জুনের মধ্যরাতে সারা ভারতে জারি হয়েছিল জরুরি অবস্থা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বহু নিন্দিত ওই রকম জরুরি অবস্থার শিকার কি আবারও হতে পারে আজকের ভারতবর্ষ? প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী বলেছেন, আবারও জরুরি অবস্থা জারির পথগুলি বন্ধ করে দেওয়ার মতো যথেষ্ট আইনি রক্ষা কবচ নেওয়া হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে যেভাবে সরকার ও দলকে নিয়ন্ত্রণের যাবতীয় ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে, সেসবে নতুন করে জরুরি অবস্থা না হোক প্রায় একনায়কতন্ত্রে শাসনের অভ্যুদয়ের অশনি সংকেত। আবার অনেকের মতে 4 দশক পরে এখন আর সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার, হয়তো সেটাই রক্ষা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আত্মশুদ্ধি আর মহান আল্লাহ তাআলার সন্তোষ অর্জনের অসীম রহমতের মাস এই রমজান। সারা বিশ্বের মুসলমানদের মতো আমেরিকায় প্রবাসী মুসলমান বাংলাদেশিরাও পালন করছে সিয়াম সাধনা। ভার্জিনিয়ার আর্লিংটনে বাংলাদেশ ইসলামিক সেন্টার পরিচালিত বাইতুল মোকাররম মসজিদের প্রতিদিন অসংখ্য মুসল্লি ইবাদত বন্দেগীতে সমবেত হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে বাইতুল মোকাররম মসজিদের ইমাম কৌশিক আহমেদের সাথে আমরা কথা বলেছি। ইমাম কৌশিক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। আপনার কাছে জানতে চাইছি, পবিত্র রমজান উপলক্ষে আপনাদের এই বাইতুল মোকাররম মসজিদে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন?
পবিত্র রমজান উপলক্ষে আমরা বাইতুল মোকাররম মসজিদের পক্ষ থেকে আমাদের রেগুলার প্রোগ্রাম, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, পাশাপাশি আমরা আমাদের কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটির মুসলমান ভাই বোনদের জন্য তারাবির নামাজের ব্যবস্থা রেখেছি। আমরা প্রতিদিন ইশার নামাজের পর খতমে কোরআন এর মাধ্যমে পবিত্র তারাবির নামাজ পড়ি। পাশাপাশি আমাদের কমিউনিটির মুসলমান ভাই বোন, পাশাপাশি অন্যান্য কমিউনিটির মুসলমান ভাই বোনদের জন্য বাইতুল মোকাররম মসজিদের পক্ষ থেকে প্রতিদিন ইফতার এবং ডিনারের ব্যবস্থা করা হয়েছে, যেখানে কয়েকশো মুসলমান ভাই বোন প্রতিদিন আমাদের সাথে ইফতার এবং ডিনার করে থাকেন।
আচ্ছা, ভৌগোলিক দূরত্বের কারণে বাংলাদেশ এবং আমেরিকায় রয়েছে সময়ের পার্থক্য, আবহাওয়ার পার্থক্য। আমি জানতে চাচ্ছিলাম বিশেষ করে রমজানের সময় এখানকার প্রবাসীদের এই যে দীর্ঘ 15-16 ঘন্টা রোজা রাখা, তারাবির নামাজ আদায় করা, এসব সম্পাদন করতে গিয়ে কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা, এবং তাহলে সেটা কিভাবে খাপ খাইয়ে নেওয়া যায় বলে আপনি মনে করেন?
অ্যাকচুয়ালি রোজা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য গিফট, এবং এই রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের আত্মশুদ্ধির ব্যবস্থা করেছেন। যেহেতু আমাদের প্রবাসী ভাই বোনেরা এখানে দীর্ঘদিন থাকার কারণে এখানকার জলবায়ু এবং আবহাওয়ার সাথে নিজেদেরকে খাপ খেয়ে নিচ্ছেন অন্যান্য কার্যক্রমের সাথে, পাশাপাশি রমজান মাসে তাদের এই দীর্ঘ সময় রোজা রাখতেও কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ, এবং যদিও হয় তো সেটা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তারা সেটাকে স্যাক্রিফাইস করে নেন।
বাংলাদেশ ইসলামিক সেন্টার থেকে কি কি ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে?
আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালিত করে থাকি, তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ এবং জানাজার নামাজের ব্যবস্থা করা হয়ে থাকে। আমাদের রয়েছে সাপ্তাহিক ইসলামিক স্কুল, যেখানে প্রতি শনিবার এবং রবিবার আমরা স্কুলে আমাদের কমিউনিটির বাচ্চাদেরকে কোরআন এবং ইসলামিক যে সকল বিষয় রয়েছে সেগুলো শিক্ষা দিয়ে থাকি। যুবক ভাই বোনদের জন্য রয়েছে বিশেষ প্রোগ্রাম, যেটা হচ্ছে ইয়ুথ এবং ফ্যামিলি প্রোগ্রাম, প্রতি মাসে একদিন আমরা করে থাকি। এবং পাশাপাশি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় ইসলামিক বিবাহ, আমাদের মসজিদের পক্ষ থেকে মুসলমান ভাইদের জন্য সেই ব্যবস্থাও রয়েছে।
আচ্ছা, এই যে আপনি বললেন সারা বছর জুড়ে, শুধুমাত্র রমজান মাস নয়, সারা বছর জুড়ে বিভিন্ন কর্মকাণ্ড, ধর্মীয় আচার অনুষ্ঠান, জুম্মার নামাজ, তারাবির নামাজ, আবার ঈদের নামাজ আদায় করা, এসবের আয়োজন করা হয়ে থাকে, তাতে করে কি মসজিদের স্থান সংকুলনে কোনো অসুবিধা হচ্ছে? মানে স্থান বাড়ানোর কথা কি আপনারা ভাবছেন?
জি, আমাদের মসজিদটা ওয়াশিংটন ডিসি এবং ভার্জিনিয়ার প্রাণকেন্দ্র আর্লিংটনে অবস্থিত হওয়ায় এখানে আমাদের প্রচুর মুসলমান ভাই বোনেরা রয়েছেন, এবং যার জন্য আমাদের মসজিদের ভিতরে স্থান সংকুলন না হওয়ায় প্রতি জুমার নামাজে এবং তারাবির নামাজে মসজিদের বাহিরে আমাদের ব্যবস্থা করতে হয়। এবং আমরা অলরেডি আমাদের এই স্থান বাড়ানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা অলরেডি একটা প্লট কিনেছি মসজিদের পাশে, এবং অন্য আরেকটা প্লট কেনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি আমরা সেই প্লটটাও পেয়ে যাই তাহলে আমাদের দীর্ঘ পরিকল্পনা রয়েছে, যেখানে আমরা ফিউনারেল হোম, কমিউনিটি সেন্টার এবং ইসলামিক স্কুল করার চিন্তা ভাবনা করছি।
আচ্ছা, তাহলে আপনার কথাতেই বোঝা যাচ্ছে যে প্রতিদিনই এই মসজিদে মুসলমান ভাই বোনদের অংশগ্রহণ বাড়ছে। তো এই যে এত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা তো বেশ ব্যয়বহুল, এই অর্থ আপনারা কিভাবে সংগ্রহ করে থাকেন?
আমাদের এই ব্যাপক কার্যক্রম পরিচালনা করার জন্য বছরে একটা বিশাল বাজেটের প্রয়োজন হয়, প্রায় $100,000। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী মুসলমান ভাই বোনেরা তাদের কষ্টার্জিত যেই সম্পদ, যেই অর্থ, সেটা থেকে তারা তাদের নিজেদের জন্য, তাদের সন্তানদের ফিউচারের জন্য, তারা মুসলমান ভাইদের ফিউচারের জন্য তারা এই মসজিদের সহযোগিতা করে থাকেন, এবং সকল কার্যক্রম আমাদের মুসলমান ভাই বোনদের সহযোগিতায় পরিচালিত হয়ে থাকে।
ইমাম কৌশিক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজ সময় দেওয়ার জন্য, এবং সেই সাথে বাংলাদেশ ইসলামিক সেন্টারের সমৃদ্ধি কামনা করছি, এবং স্থানীয় প্রবাসী মুসলমান বাংলাদেশিদের জন্য যেন এই সংস্থাটি আরও কাজ করে যেতে পারে সেই কামনা রইল। আন্তর্জাতিক দাতা দেশগুলো ও সংস্থাগুলো নেপালকে মারাত্মক ভূমিকম্পের পর পুনর্গঠনের লক্ষ্যে $300 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সংবাদদাতা আনজানা পাসরিচা নতুন দিল্লি থেকে জানিয়েছেন ভারত ও চীন সবচাইতে বেশি অর্থ সাহায্য দিচ্ছে। রিপোর্টটি পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
নেপালের জনগণের অদম্য স্পৃহার প্রশংসা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নেপালকে $100 কোটি অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। কাঠমান্ডুতে বৃহস্পতিবার যে আন্তর্জাতিক দাতা সম্মেলন হয় সেখানে এটাই ছিল সবচেয়ে বড় অঙ্কের সাহায্যের প্রতিশ্রুতি। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, তিনি বলেন, বন্ধুগণ, প্রতিটি চ্যালেঞ্জের মাধ্যমে আসে একটা সুযোগ। প্রতিকূলতার মধ্য থেকে আসে সহ্য করার শক্তি। ধ্বংসস্তূপের মধ্য থেকে গঠিত হবে বলিষ্ঠ, ঐক্যবদ্ধ এবং আরও আস্থাবান নেপাল। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই $48,30,00,000 দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, তার দেশ নেপালে টেকসই উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। নেপালে দুর্নীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক সমাজ যখন কোটি কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তখন এই আশঙ্কাও প্রকাশ করা হয় যে কার্যকরভাবে অর্থ সাহায্য ব্যয় করা হবে কিনা। নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা প্রতিনিধিদের আশঙ্কা দূর করার চেষ্টা করেন। তিনি বলেন, দুর্নীতি তারা একেবারেই সহ্য করবে না। তিনি বলেন, সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এটা নিশ্চিত করার জন্য যে যাদের সাহায্য পাওয়ার কথা তারাই সাহায্য পাবে। কিন্তু যে দেশের লোকজন রাজনৈতিক নেতাদের পুরোপুরি বিশ্বাস করে না, সেখানে প্রধানমন্ত্রীর আশ্বাস ততটা বিশ্বাসযোগ্য নয়। নেপালি টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক কোন্ডা দীক্ষিত বলেন, সরকারের দায়বদ্ধতার অভাব রয়েছে। তিনি বলেন,
The record in the past month or so has been that a lot of the aid has either been obstructed, blocked, sent to party strongholds, some even sold. So it's not happening across the board, but there's enough of that happening.
তিনি বলেন, গত মাসে দেখা গেছে সাহায্য পাঠাতে বাধা দেওয়া হয়েছে, কিংবা কোনো রাজনৈতিক দলের কাউকে দেওয়া হয়েছে, অথবা সাহায্য বিক্রি করা হয়েছে। যদিও সব স্থানে তা হচ্ছে না, কিন্তু যথেষ্ট পরিমাণে হচ্ছে এবং তাতে অপচয় হচ্ছে। একই সময় ত্রাণ কর্মকর্তারা দাতা দেশ ও সংস্থাগুলোকে বলেছেন, প্রতিশ্রুতি দেওয়ার পর তারা যেন সুনির্দিষ্ট কার্যব্যবস্থা গ্রহণ করেন। তারা হাইতির কথা উল্লেখ করেন, যে সে দেশে 2010 সালের ভূমিকম্পের পর দাতারা শত শত কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু তারা অত্যন্ত ধীরে প্রকল্প বাস্তবায়ন করেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শ্রোতা বন্ধুরা, এবার খেলাধুলার খবর। আপনারা জানেন, একদিনের তিন সিরিজের চমৎকার ক্রিকেট খেলা আমরা ঢাকায় দেখলাম। এবার ক্রিকেটের আলোচনা, ক্রিকেট বিষয়ে আলোচনায় আছেন রোকেয়া হায়দার।
বাংলাদেশ ক্রিকেট অবশ্যই 1997 সালে মালয়েশিয়া প্রথম আইসিসি ট্রফি জয়ের যে দোলা জেগেছিল, অনেকদিন পর্যন্তই তার রেশ ক্রিকেটার এবং ভক্তদের মনে আশার সঞ্চার করেছে। তারপর 2000 সালে জুন মাসে আইসিসির পূর্ণ সদস্যত্ব পাওয়া, একই বছর প্রথম টেস্ট ক্রিকেট খেলা ভারতের সঙ্গে, নাইমুর, খালেদ মাসুদ, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, আমিনুল ইসলাম বুলবুল, গাজী আশরাফ আর আকরাম খান, কত নামই তো মনে পড়ছে। বাংলাদেশ ক্রিকেট দলের জয় পরাজয় নিয়ে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার বিষয়ে আজকের আলোচনা। আমার সঙ্গে রয়েছেন টেলিফোনের অপর প্রান্তে আকরাম খান। আপনি আছেন লাইনে?
জি, আমি।
আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরেকটি টেলিফোনে রয়েছেন সাংবাদিক ভাষ্যকার দিলু খন্দকার। দিলু, আপনি আছেন? সংক্ষিপ্ত পরিসরে আমাদের আজকের আলোচনা, যে ভারতের সঙ্গে সদ্য সমাপ্ত চমৎকার ওয়ানডে সিরিজের পর ক্রিকেটের মাঠে দক্ষিণ এশিয়ার এই নবীন দল বাংলাদেশের এখন অবস্থান কোথায়, আগামীটা কেমন হবে, ভবিষ্যৎটা কি দেখছেন আকরাম খান?
জি, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অবস্থা খুবই ভালো এবং এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেছে আপনার ইন্ডিয়ার সাথে, তো আমরা উই আর ভেরি হ্যাপি। এবং ইনশাল্লাহ সামনে সাউথ আফ্রিকা আসছে, তো আমার মনে হয় বাংলাদেশ যে ওয়েতে ক্রিকেট খেলছে, তো ইনশাল্লাহ সাউথ আফ্রিকার সাথে আমরা ভালো খেলে সারা বিশ্বে আবার আরেকবার প্রতিষ্ঠিত হতে চাই, যে বাংলাদেশ ক্রিকেট খুব ভালো খেলে।
আর দীর্ঘক্ষণ আপনি কি বলবেন?
হ্যাঁ, ঠিক তাই। আকরাম যেমনটা বললেন যে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে খেলেছিল, তারপরে পাকিস্তান এবং ভারতকে ওয়ানডে সিরিজ হারিয়েছে, এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের উন্নতি প্রমাণ করছে। এবং এখন জোর দিয়ে বলা যায় কদিন পরই সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ঘরের মাঠে খেলবে, এবং সেখানেও কিন্তু যদি ভারতের বিরুদ্ধে সিরিজ জিততে পারে তাহলে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে, এটা কিন্তু জোর দিয়েই বলা যায়।
দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই দুটি দলের মধ্যে খুব একটা জোর লড়াই হবে কোন দলের সঙ্গে বলে মনে করেন আকরাম খান?
আমি মনে করি যেহেতু আমাদের টেস্টের পারফরমেন্স ওরকম ভালো না, এবং সত্যি কথা বলতে টেস্টে কিন্তু আমাদেরকে ভালো ফাস্ট বোলার খেলাতে হবে, আমাদের দরকার ভালো ফাস্ট বোলার। বাট আমি মনে করি যেহেতু আমরা অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলবো, বাট সাউথ আফ্রিকার সাথে আমাদের অনেক অপরচুনিটি আছে। আমরা টি-20 খেলবো, দুটা আমরা পাঁচটা ওয়ান ডে খেলবো, এবং আমার বিশ্বাস আমরা দেশে খেলছি। সবকিছু মিলে আমার মনে হয় যে এখানে অপরচুনিটি বেশি এবং সাউথ আফ্রিকার সাথে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি
অস্ট্রেলিয়ার চাইতে। দিলু খন্দকার, আপনি কি মনে করছেন?
আমার কিন্তু মনে হচ্ছে যে আমরা অস্ট্রেলিয়ার সাথে বেশি ভালো খেলবো, কারণ এর আগে অস্ট্রেলিয়া অনেক বছর আগে একবার বাংলাদেশ সফর করেছিল, সেখানে একটা টেস্ট কিন্তু আমরা প্রায় অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলাম, শুধু অনভিজ্ঞতার কারণেই সেই টেস্টটা আমাদের হাতছাড়া হয়েছিল। এবং আমার মনে হয় যে উপমহাদেশের কন্ডিশনে অস্ট্রেলিয়ার থেকে সাউথ আফ্রিকা ভালো খেলে, সেক্ষেত্রে টেস্টে যেটা আকরাম বললেন যে এখনো আমরা সেই মানের দল হয়ে উঠতে পারিনি, তবে ওয়ান ডে এবং টি-20 আমরা যে কোনো দলকে এখন হারাতে পারি, সেটা হোক না অস্ট্রেলিয়া হোক না সাউথ আফ্রিকা।
আকরাম খান, দিলু খন্দকার, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। খেলার খবর আজ এ পর্যন্তই। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
কথিত ইসলামিক স্টেট গোষ্ঠী সিরিয়ার উত্তরাঞ্চলে আজ দুটি বড় রকমের হামলা চালিয়ে কুর্দি অধিকৃত সিরিয়ার সীমান্ত শহর কোবানিতে নতুন করে আক্রমণ এবং প্রধানত কুর্দি অধ্যুষিত হাসাকা শহরে সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলিতে হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী তুরস্কের সঙ্গে সীমান্ত পারাপারের স্থান কোবানির কাছে আজ সকালে এই আক্রমণ শুরু হয় আত্মঘাতী বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে। তারা বলছে এই লড়াইয়ে অনেকেই হতাহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক এই সংগঠনটি পরে বলছে যে সংঘর্ষিত এই ইসলামিক স্টেটের যোদ্ধারা কোবানির দক্ষিণে বার্ক বুটান শহরে শিশু ও নারী সহ অন্তত 20 জনকে হত্যা করেছে। সোমবার আফগান সংসদে আক্রমণ চালানোর জন্য আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা হাক্কানি নেটওয়ার্ক এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর একজন কর্মকর্তাকে অভিযুক্ত করেছে। বিস্ফোরক সহ আত্মঘাতী পোশাক পরিহিত কমপক্ষে 7 জন তালিবান সংসদ ভবনে প্রবেশ করে এই আক্রমণ চালালে 5 জন মহিলা ও 3 জন শিশু সহ 30 জন আহত হয়। আফগানিস্তানের নিরাপত্তা বিষয়ক পরিদপ্তরের মুখপাত্র হাসিব সিদ্দিকি বলেন যে প্রাথমিক তদন্তে এরকম আভাস পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের পেশাওয়ারে হাক্কানি গোষ্ঠীর অপারেশনাল কমান্ডার মৌলভি শেরিন এই আক্রমণের ষড়যন্ত্র করেন। সিদ্দিকি বলছেন যে বেলাল নামে পাকিস্তানের আইএসআই এর একজন কর্মকর্তার বড় রকমের সাহায্য নিয়ে হাক্কানি গোষ্ঠী হামলা চালায়। তিনি আরও বলেন যে আফগানিস্তানের এই আইন পরিষদে আক্রমণ চালানোর জন্য হামলাকারীদের 7.5 লক্ষ পাকিস্তানি টাকা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে সমঝোতায় পৌঁছতে আলোচনা 30 জুনের সময়সীমার মধ্যে নাও শেষ হতে পারে, তবে বেশি দেরি হবে না বলে তারা আশা করছেন। এ সম্পর্কে চূড়ান্ত পর্যায়ের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামীকাল শুক্রবার ভিয়েনার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে একটি সামগ্রিক চুক্তিতে পৌঁছানো। ওই চুক্তি সম্পন্ন হলে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এই আলোচনা সম্পর্কে সর্বসাম্প্রতিক প্রকাশ্য মন্তব্যে মিস্টার কেরি বলেন এটাই হতেই পারে যে ইরানিরা এপ্রিল মাসে স্বাক্ষরিত প্রাথমিক সমঝোতার সবটুকু মেনে নাও চলছে। সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার করতে অস্বীকৃতি নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর একজন সরকারি মুখপাত্র একথা ঘোষণা করে বলেন যে আইসিসির জন্য রোম বিধিতে দেওয়া নির্দেশাবলী পর্যালোচনার পর এই প্রত্যাহারের বিষয়টি হবে শেষ উপায়। গত সপ্তাহে প্রেসিডেন্ট বশির আফ্রিকান ইউনিয়নের রাষ্ট্রপ্রধানদের 2-দিনব্যাপী এক বৈঠকে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় ছিলেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন টেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন নিক আরভানভ। আমি সাবরিনা চৌধুরী, সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.